উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তোলন। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে। ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতাবোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদকে নিয়ে যে উৎকণ্ঠা এবং আশঙ্কা আমাদের আজকের পৃথিবীতে প্রায় প্রত্যহই, তার সঙ্গে যুক্ত হল আরেক ধরনের সহিংসতা। একটি মাত্র মানুষের গুলিতে ঝরে পড়ল 58টি তাজা প্রাণ। ঠিক সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে জনিক স্টিফেন প্যাডক হোটেলের 32 তলার ওপরের একটি কক্ষ থেকে এলোপাতাড়ি গুলি চালাল সঙ্গীত পিপাসু হাজার হাজার দর্শক শ্রোতার সমাবেশে। পরে সে নিজেই আত্মঘাতী হল। সুর আবারও বিদ্ধ হল অসুরের আঘাতে। কিভাবে সংজ্ঞায়িত হবে এ নৃশংসতা? এ তো হিংস্রতা বটেই, কিন্তু একে কি বলা যাবে সন্ত্রাসবাদ? সে নিয়ে কথা হচ্ছিল ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারের এশিয়া কর্মসূচি বিষয়ক সিনিয়র স্কলার, বাংলাদেশ ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের সঙ্গে।
We don't know anything, at least to my knowledge, about the motivation of this gunman at all, this killer. And that makes the question of extremism extremely complicated.
উইলিয়াম মাইলাম বলছেন যে এ পর্যন্ত আমরা এই বন্দুকধারীর উদ্দেশ্য জানি না, আর সেই জন্যই এ প্রসঙ্গে উগ্রবাদের প্রশ্নটা বেশ জটিল হয়ে যায়। সে আসলে উগ্রবাদী কিংবা সন্ত্রাসবাদী ছিল কি না সেটা এখনো পরিষ্কার নয়। নাকি সে একাই বন্দুকের গুলি চালিয়েছে মানসিক বিকারের কারণে, সেটাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। জানি তার এক মেয়ে বন্ধু ফিলিপিন্স থেকে ফিরে এসছে, গোয়েন্দারা তদন্ত করে দেখছে, কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করে বলার সময় আসেনি। রাষ্ট্রদূত মাইলামের বক্তব্যের পাশাপাশি অবশ্য এ কথাও বলা যায় যে মানুষ হত্যার একটা পরিকল্পনা বোধহয় তার মনে ছিল বেশ অনেক দিন ধরেই। আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে এই ঘটনার অনেক দিন আগেও সে সঙ্গীতানুষ্ঠানের কাছাকাছি জায়গায় এইভাবে হোটেলের রুম বুক করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে যায়নি। এমনকি এখন কিছু বিস্ফোরকের সন্ধানও পাওয়া যাচ্ছে। তাই প্রশ্ন ওঠে, তার এই সন্ত্রাসকে কেবল একক কর্ম, নাকি এর পেছনে কোনো সন্ত্রাসী তত্ত্ব কাজ করছে? এই জিজ্ঞাসার জবাবে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের গ্লোবাল সিকিউরিটি স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ আমাদের বললেন,
আমরা যেটা দেখছি যে কোনো একটি ঘটনা ঘটলে আমরা যে কোনো সন্ত্রাসের ঘটনার সাথে সন্ত্রাসবাদকে গুলিয়ে ফেলবার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কিন্তু এখানে কিন্তু দুটো টার্ম কাজ করে, একটি হচ্ছে সন্ত্রাস, আরেকটি হচ্ছে সন্ত্রাসবাদ। এখন প্রশ্ন উঠতে পারে, সন্ত্রাস এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্যের জায়গাটি কোন জায়গায়? সন্ত্রাসবাদ এখানে হচ্ছে সন্ত্রাস যোগ মতবাদ, অর্থাৎ কোনো সংগঠন বা গোষ্ঠী যখন একটি মতবাদের উপর নির্ভর করে তার রাজনৈতিক এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে চায় অথবা একটি রাষ্ট্র এবং সমাজে চাপিয়ে দিতে চায়। লাস ভেগাসের ঘটনাটির পরে অনেকে এভাবে বলবার চেষ্টা করছেন যে ওর নাম যেহেতু কোনো মুসলমান নামের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, সেই জন্য বোধহয় মার্কিন মিডিয়া বা মার্কিন প্রশাসন বিষয়টাকে অনেকটা হালকা করে দেখবার চেষ্টা করছে। কিন্তু এখানে যে বিষয়টা অনেকে গুলিয়ে ফেলছেন, সেই বিষয়টা হচ্ছে যখন আল কায়দা বা আইসিস যখন একটি সন্ত্রাস করে, তার কিন্তু একটি রাজনৈতিক লক্ষ্যকে মাথায় রেখে করে। আর এ ধরনের ঘটনা এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, যদিও আইসিস ক্লেম করেছে যে সেই সন্ত্রাসী লাস ভেগাসের, তার সাথে আইসিসের যোগাযোগ রয়েছে এবং এটা তদন্ত সাপেক্ষে রয়েছে, কিন্তু সেই তদন্ত প্রমাণ না হওয়া পর্যন্ত যেটা মনে হচ্ছে, সেই লোক স্টিফেন প্যাডক তার নিজস্ব মনোবিকারগ্রস্ততার কারণেই একটি সন্ত্রাস ঘটিয়েছে, যদিও প্রত্যেকটি সন্ত্রাসী সাধারণ মানুষ মারা যায়।
সন্ত্রাস এবং সন্ত্রাসবাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সে কথা মেনে নেয়ার পরও এ কথা বলাই বাহুল্য যে দুটোই হিংস্রতা, এবং যে নামেই আমরা এটিকে অভিহিত করি না কেন, উভয় ক্ষেত্রেই রক্তপাত ঘটে, ঘটে প্রাণহানি। তবে সন্ত্রাসবাদের পেছনে সাধারণত থাকে এক ধরনের তত্ত্ব, উগ্রবাদী চিন্তা চেতনা। সন্ত্রাসবাদের ইতিহাসের পর্যালোচনা করতে গিয়ে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ বলছেন,
আজকে যে সন্ত্রাসবাদ যেটা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, সে সন্ত্রাসবাদের জন্ম কিন্তু আর আজকেই নয়। আমরা যদি গত শতাব্দীর 60 বা 70 এর দশকে দেখি, তখন আমরা দেখেছি যে এক ধরনের বাম রাজনীতি, সন্ত্রাস নির্ভর বাম রাজনীতির জন্ম আমরা দেখেছি। আমরা দক্ষিণ এশিয়াতেও দেখেছি, অন্যান্য জায়গাতেও দেখেছি। তবে সেই সন্ত্রাসবাদের রাজনীতির সাথে আজকের সন্ত্রাসবাদের রাজনীতির একটি পার্থক্য রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। বাম নির্ভর যে সন্ত্রাসবাদ আমরা পশ্চিমবঙ্গে দেখলাম, যেটা হচ্ছে নকশালবাদী আন্দোলন, আমরা বাংলাদেশে দেখলাম সর্ব আন্দোলন, বা বিশ্বের অন্যান্য জায়গাতে আমরা ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাও দেখলাম, তো বাম সন্ত্রাসবাদ আন্দোলনের যে টার্গেট ছিল কিন্তু স্পেসিফিক গ্রুপ, অর্থাৎ তাদের চোখে যারা তাদেরকে শত্রু মনে করত, মূলত সরকার, সেনাবাহিনী, পুলিশ এবং তাদের অপোনেন্ট পার্টির লোকজন, সাধারণ জনগোষ্ঠী কিন্তু তাদের সন্ত্রাসবাদের লক্ষ্য থেকে বাইরে ছিল। কিন্তু আমরা দেখলাম গত 15-20 বছর যাবৎ ধর্মকে ব্যবহার করে, বিশেষত ইসলাম ধর্মকে ব্যবহার করে যে সন্ত্রাসবাদী গোষ্ঠীর যে উত্থান বিশ্বের বিভিন্ন জায়গায়, প্রথমে আল কায়দা, তারপর আইসিস, তাদেরকে আমরা দেখছি যে মূল লক্ষ্যটাই যেন হচ্ছে যে কত বেশি মানুষকে হত্যা করা যায়, অর্থাৎ নিরীহ নারী পুরুষ শিশু। এমনকি অনেকে মনে করতে পারে, ঠিক আছে, এটা যেহেতু ধর্মভিত্তিক সংগঠন, তাহলে যারা অমুসলিম তাদেরকে বোধহয় টার্গেট করা হচ্ছে। কিন্তু সবচেয়ে ট্র্যাজিক দিক হচ্ছে এই সমস্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর সবচেয়ে বড় টার্গেট বা সবচেয়ে বেশি শিকার হয়েছে তাদের হাতে কিন্তু মুসলমান জনগোষ্ঠী, এবং নারী পুরুষ শিশু কোনো কিছুই তাদের হাত থেকে বাদ যাচ্ছে না। সুতরাং এখানে একটা জিনিস পরিষ্কার যে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসের মধ্যে রয়েছে একটি মোটা দাগে পার্থক্য। সন্ত্রাস যখন দেখছি তখন সে সন্ত্রাসের সঙ্গে আমরা রাজনীতিটা সেখানে যুক্ত নয় সরাসরিভাবে, সেটি একটি ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত এজেন্ডা, সেটি ডাকাতি, চুরি, খুন অথবা মনোবিকারগ্রস্ত লোকের কোনো কার্যকলাপ হতে পারে। আর সন্ত্রাসবাদ যখন হচ্ছে বর্তমান বিশ্বে, সেটি হচ্ছে একটি বড় রাজনৈতিক এজেন্ডা বা লক্ষ্যকে সামনে রেখে যত সংখ্যক মানুষকে খুন করা যায় বা হত্যা করা যায়। এটি হচ্ছে এই দুটি দিকের মধ্যে বড় পার্থক্য।
একসময়ে সন্ত্রাসবাদী আন্দোলন বলে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে অভিহিত করা হতো, বাংলাদেশে, ভারতবর্ষে সেই মাস্টারদা, সূর্য সেন কিংবা ক্ষুদিরাম তখনকার স্বাধীনতাকামী মানুষের চোখে বলা যায় বীর হিসেবে পরিগণিত হয়েছিলেন। কিন্তু সন্ত্রাসবাদের মধ্যকার এই পার্থক্য সম্পর্কে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ আরো বলেন,
মাস্টারদা, সূর্য সেন এবং ক্ষুদিরাম সহ যে বিভিন্ন আমরা দেখেছি কোট আনকোট যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সে সময় গড়ে উঠেছে অনুশীলন সমিতি, যুগান্তর সমিতির নামে, কিন্তু তাদের কতগুলো প্রিন্সিপাল ছিল, যদিও তাদের সেই কার্যকলাপগুলো সে সময় সমালোচিত হয়েছে যে এই পন্থায় স্বাধীনতা অর্জন করা কতটুকু যৌক্তিক। সেই সময় যারা কংগ্রেস করতেন বা অন্যান্য রাজনৈতিক দল করতেন, তারা কিন্তু সেই সময় এ ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সমালোচনা করেছিল। কিন্তু তারপরও তাদের যে বিষয়টা ছিল একদম, এমনকি যারা ব্রিটিশ নারী পুরুষ শিশু যারা কোনোভাবেই সরকারের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়, তারা সবসময় চেষ্টা করত এদেরকে আপনার তাদের সন্ত্রাসী টার্গেটের হাত থেকে বাইরে রাখতে, এবং নারী এবং শিশু সবসময় তাদের সন্ত্রাসী টার্গেটের বাইরে ছিল, এবং তারা একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা ছিল ভারতকে স্বাধীন করা। কিন্তু যদিও সেই সময় এই বিষয়গুলো কিন্তু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু আজকের যে রাজনৈতিক মতবাদ কেন্দ্রিক যে সন্ত্রাসবাদের জন্ম, সেটি কিন্তু কোন রকমের কোন নীতি তারা ধার ধারছে না। তাদের মূল লক্ষ্যটা হচ্ছে নারী পুরুষ শিশু তো বটেই, এবং কে কোন ধর্মের অনুসারী, যদিও তারা বলতে চাচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যে তারা এক ধরনের ইসলামী সমাজ কায়েম করতে চাচ্ছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে মুসলমান জনগোষ্ঠীকেই তাদের সবচেয়ে বেশি নৃশংসতা এবং সহিংসতার শিকার হতে হচ্ছে। আমরা যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখি, পাকিস্তানে দেখি, এমনকি বাংলাদেশেও দেখি, তাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মুসলমান জনগোষ্ঠী। সুতরাং সন্ত্রাসবাদের জন্য এক ধরনের যেটা বলে চূড়ান্ত বিকারগ্রস্ততা আমরা এ ধরনের সন্ত্রাসবাদ নির্ভর আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি।
রাজনৈতিক কারণে যতই ভাজ বিচার করে সন্ত্রাসী কার্যক্রম চালানো হোক না কেন, না তাত্ত্বিক না ব্যবহারিক কোনোভাবেই সন্ত্রাসবাদকে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না এর পেছনের উগ্রবাদকেও। উগ্রবাদী যে আসলে সন্ত্রাসবাদে রূপান্তরিত হয় এবং সন্ত্রাসের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে, সেটা আমরা লক্ষ্য করেছি বারবার। চরম অবস্থান নেওয়ার সেই ভিত্তিমূল উগ্রবাদ সম্পর্কে বলছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বার্ষিক উন্নয়ন প্রতিবেদন বিষয়ক পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান।
উগ্রবাদকে আমরা একটা চরম পন্থা বলতে পারি। সাধারণ মাঝখানে যে পন্থার থেকে ডানে বা বামে যে কোনো দিকেই উগ্রবাদ যেতে পারে, এবং আমরা অনেক সময় ভুল করে মনে করি যে উগ্রবাদ বোধ হয় শুধুমাত্র ডানপন্থী, বামপন্থীরা উগ্র হতে পারে, বামপন্থীরাও মৌলবাদী হতে পারে। সুতরাং আমি মনে করি যে উগ্রবাদ হচ্ছে যে স্বাভাবিক যে কোনো বিষয়ের উপরে একটি স্বাভাবিক অবস্থান না রেখে যদি একটি চরম অবস্থান আমরা নেই, সেটি ডানে হতে পারে, সেটি বামে হতে পারে, সেটাকে আমি উগ্রবাদ বলবো। যখন একজন মানুষ বা একটা সমাজ উগ্রবাদের দিকে এগিয়ে যায় তখন কতগুলো ব্যাপার ঘটে। একটি ব্যাপার হচ্ছে যে প্রথমেই তারা মনে করে নেয় যে তারা যেটা বলছে, তারা যেটা ভাবছে সেটাই ঠিক, অন্যরা যেটা বলছে যে অন্যরা যেটা ভাবছে সেটা ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে যে উগ্রবাদ বা চরমপন্থী একটা অবস্থানের কারণে সবসময় অন্যের প্রতি একটা অহিষ্ণুতা দেখা দেয়, যে অন্য মতের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, কিংবা বলা চলে যে অন্যের যে অবস্থান সেটাকে বোঝার জন্য যে একটা বিশেষ অবস্থান নেওয়া দরকার, সেটি কিন্তু মানুষ বা সমাজ সেই প্রসঙ্গে করে না। আর তৃতীয়ত যেটা হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বৈশিষ্ট্য হয়, যে উগ্রবাদ যখন একটা রূপ নেয় তখন কতগুলো নেতিবাচক জিনিস চলে আসে। আমরা একটু আগে বললাম যে সহিষ্ণুতার অভাব, যেটা আরেকটা হচ্ছে যে নিজের মত, নিজের পথকে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা যে আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায়।
এই যে ডক্টর সেলিম জাহান বলছিলেন অসহিষ্ণুতার কথা, সেই অসহিষ্ণুতা এবং এক ধরনের আত্মবাদ বা ইগোইজম নিয়ে আমরা কথা বলবো আগামী সপ্তাহে, উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ এই অনুষ্ঠানের পরবর্তী সংকলনে।